বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 26 জুন, 12 আষাঢ় এবং ফার্সি পাঁচ দেয়। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইট একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়ার সৌদি সফরের গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে 2007 সালে জরুরি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের হওয়া দুর্নীতির মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট খারিজ হওয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর গুণবাচক ও পবিত্র নামের পরিচয় নিয়ে ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা থেকে সরে আসবে না ইরান, প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির ঘোষণা। তেহরানে ইইউ কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, শিগগিরই ভিয়েনা সংলাপে ফিরতে পারে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, গ্রামের বসতবাড়ির পানি না কমায় ঘরে ফিরতে পারছেন না দুর্গতরা, অবস্থান করতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। এবং ভারতের গুজরাট দাঙ্গার একটি হত্যা মামলায় নরেন্দ্র মোদি নির্দোষ ঘোষিত হওয়ার পর মামলার অন্যতম বাদী গ্রেফতার, মুক্তির দাবি জানাল সিপিআইএম। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা থেকে সরে আসবে না, তবে আলোচনা ফলপ্রসূ করার জন্য অন্য পক্ষগুলোকে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসতে হবে। তিনি শনিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে যখন তেহরান সফর করছিলেন তখন রাইসির সাক্ষাৎকার প্রচারিত হয়। বোরেলের তেহরান সফর সম্পর্কে রাইসি বলেন, আমেরিকা ও ইউরোপকে অবিলম্বে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বোরেলের তেহরান সফরে ভিয়েনা সংলাপ নিয়ে আলোচনা হয়েছে, সংলাপ বন্ধ করার কোনো ইচ্ছে আমাদের নেই, তবে আমরা নিজেদের অবস্থান থেকেও সরে আসব না। ইরান সফরকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।
বোরেল মূলত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে স্থগিত হয়ে যাওয়া ভিয়েনা সংলাপ আবার চালু করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার তেহরান সফর করেন। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সবগুলো দেশ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার কাছাকাছি থাকলেও কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে ওই সংলাপ আবার শুরু করা যাচ্ছে না। এ অবস্থায় শনিবার বোরেলের সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় লিখেছেন, বোরেলের সঙ্গে দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ভিয়েনা সংলাপ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আবদুল্লাহিয়ান বলেন, বাকি পক্ষগুলো দৃঢ় সংকল্প হলে ইরান একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ইরানের স্যাটেলাইট ক্যারিয়ার জুলজানাহ এর সাহায্যে দ্বিতীয় গবেষণামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। চলতি মাসের শুরুতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রথম উৎক্ষেপণের পর দ্বিতীয় উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। এরপর আজ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দ্বিতীয় উৎক্ষেপণ সম্পন্ন হওয়ার খবর দিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ বিষয়ক মুখপাত্র সৈয়দ আহমদ বলেছেন, জুলজানাহ স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে গবেষণামূলক তিনটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। এসব উৎক্ষেপণের মধ্য দিয়ে স্যাটেলাইট ক্যারিয়ারটির কার্যকারিতা পুরোপুরি যাচাই করা সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলে এই স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে 220 কেজি ওজনের স্যাটেলাইট পৃথিবী থেকে 500 কিলোমিটার দূরের কক্ষপথে পাঠানো সম্ভব হবে। জুলজানাহ হচ্ছে তিন ধাপের একটি স্যাটেলাইট ক্যারিয়ার যা কম্বাইন্ড জ্বালানি দিয়ে চলে। এর ওজন হচ্ছে 52 টন এবং দৈর্ঘ্য 25.5 মিটার। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই এই স্যাটেলাইট নির্মাণ করেছেন। এটি সব দিক থেকেই আন্তর্জাতিক মানের। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সিলেট অঞ্চলে নদনদীর পানি ধীর গতিতে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে গ্রামে বাড়িঘর থেকে পানি না কমায় নিজেদের বাড়িঘরে ফিরতে পারছেন না অনেকে। আজ সকাল পর্যন্ত সিলেট মহানগর এলাকায় সহস্রাধিক মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করেছিল। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সিলেট অঞ্চলে নদ নদীর পানি ধীরগতিতে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে দুর্গত মানুষের দুর্ভোগ কমছে না। বন্যায় পানি কমায় জেলা ও উপজেলা শহরের বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করলেও গ্রামের মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। গ্রামীণ সড়কগুলো এখনও বানের পানিতে তলিয়ে আছে। সিলেট সিটি কর্পোরেশনের আশ্রয়কেন্দ্রগুলো থেকে লোকজন বাসাবাড়িতে ফিরতে শুরু করেছে। রোববার সকাল পর্যন্ত মহানগর এলাকায় সহস্রাধিক মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছিল। আশ্রয়কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি, আসবাবপত্র, ঘর মেরামতের সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলায় বন্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। জেলার 11 উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে 25 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। এক সপ্তাহ পরও বেশিরভাগ বসতঘরে এখনও পানি রয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়ার কথা বলা হলেও বেসরকারি এবং বিভিন্ন সংগঠনের ত্রাণ ও সহযোগিতা বেশি পাচ্ছেন বলে জানিয়েছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদেরকে বলেছেন, বন্যায় মানুষজনের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে বন্যা দুর্গতরা কেউই না খেয়ে নেই। বন্যার কারণে হবিগঞ্জের 6টি উপজেলায় প্রায় 200টি গ্রামে 8 দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। বর্ষার সময় নৌকায় করে ডাকাত হানা দেয়। ডাকাতির আশঙ্কায় রাতে গ্রামবাসীদের নিয়ে পালাক্রমে পাহারা দিতে হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে বিধানসভার উপনির্বাচনে 3টি আসনে বিজেপি এবং 1টিতে কংগ্রেস দল জয়ী হয়েছে। অন্যদিকে সবকটি আসনেই তৃণমূল প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া বামফ্রন্টও পারেনি আসনের খাতা খুলতে। ত্রিপুরায় 2023 সালে অনুষ্ঠেয় বিধানসভার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপির নেতৃত্বে দলটি চমকপ্রদ সাফল্যের আশায় ব্যাপক প্রচারণা চালিয়েছিল। মিমি চক্রবর্তীর মতো চিত্রতারকা থেকে শুরু করে আসানসোলের তৃণমূল এমপি ও সাবেক অভিনেতা শত্রুঘ্ন সিনহাকেও মাঠে নামানো হয়েছিল, কিন্তু তাতে কোনো ফল হয়নি তৃণমূলের। আজ নির্বাচনের ফল প্রকাশে দেখা যাচ্ছে দলটি তৃতীয় স্থানেও উঠে আসতে পারেনি। ভারতের বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শীতলবাদ সহ তার সঙ্গে আটক আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএম। ২০০২ সালের গুজরাট দাঙ্গার একটি হত্যা মামলায় সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্দোষ ঘোষণা করে। এরপর শনিবার ওই মামলার অন্যতম আবেদনকারী তিস্তা শীতলবাদকে গ্রেফতার করা হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শীতলবাদ ও অন্যদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএম। গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে কংগ্রেসের সাবেক এমপি এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বস্তি দেওয়ার পর গতকাল শনিবার গুজরাট পুলিশের অ্যান্টি টেরর স্কোয়াড ওই মামলার অন্যতম আবেদনকারী সমাজকর্মী তিস্তা শীতলবাদকে গ্রেপ্তার করেছে। সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় বলেন, নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন যারা, তাদের নিপীড়ন এবং মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করুন, তিস্তা শীতলবাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করুন এবং তাকে মুক্তি দিন। গুজরাট গণহত্যা নিয়ে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ এনে সমাজকর্মী তিস্তা শীতলবাদ, সাবেক আইপিএস কর্মকর্তা আর বি শ্রীকুমারের বিরুদ্ধে আহমদাবাদে এফআইআর দায়ের করা হয়েছে। গত শুক্রবার বিচারপতি এ এম খানউইলকারের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ ২০০২ সালে গুজরাট দাঙ্গায় জাকিয়া জাফরির বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে দিয়েছে। বিশেষ তদন্তকারী দল বা সিট গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দিয়েছিল। সেই ক্লিন চিটকে বৃহত্তর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সাবেক এমপি এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। আজ রোববার সিপিএম এর পলিট ব্যুরো এক বিবৃতিতে বলেছে, ২০০২ সাল থেকে গুজরাট গণহত্যা প্রসঙ্গে ন্যায় বিচারের দাবিতে নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়া তিস্তা শীতলবাদকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে পলিট ব্যুরো। দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের উপরে এক ঘৃণ্য আক্রমণ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক স্থাপনকে অত্যন্ত বিপজ্জনক তৎপরতা হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলকে মোকাবেলা করার একমাত্র উপায় পরিপূর্ণ প্রতিরোধ আন্দোলন। শনিবার লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত ন্যাশনাল ইসলামিক কনফারেন্সে দেয়া বক্তব্যে একথা বলেন হানিয়া। মার্কিন ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মধ্যপ্রাচ্যে একটি কূটকৌশল বাস্তবায়ন করার চেষ্টা চলছে উল্লেখ করে হামাস নেতা বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বাভাবিকভাবে মেনে নেয়ার এই ষড়যন্ত্র বাস্তবায়িত হলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়ে পড়বে। ইসমাইল হানিয়া বলেন, মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। ইরান, হিজবুল্লাহ ও হামাসকে মোকাবেলা করার জন্য সামরিক জোটের মাধ্যমে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একীভূত করার চেষ্টা চলছে। তিনি মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে প্রতিরোধ ফ্রন্টকে সহযোগিতা করার জন্য আঞ্চলিক আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাই একটি শিল্প ও লজিস্টিক কমপ্লেক্সে আগুন লাগার পর সেখানে কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। আজ ভোরে হাইফার বার ইয়েহুদা সড়কের ওই কমপ্লেক্সে আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ রয়েছে বলে জানা গেছে। কমপ্লেক্সের পাশেই রয়েছে একটি আবাসিক ভবন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কি কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে তা বলতে পারেনি সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে পার্শ্ববর্তী ভবন থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তেল আবিবের দক্ষিণের রিশন লেজিয়ন শহরের একটি উন্মুক্ত পার্কিং লটে দুটি বাসে অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর এই ঘটনা ঘটল। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি বলেছেন, পবিত্র এই মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, এ কারণে এই মসজিদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। তিনি আরো বলেন, এখনই এসব খনন কাজ বন্ধ করতে হবে। ধ্বংসাত্মক খনন কাজ বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। মসজিদের নিচেও খনন কাজ চালানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়া এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সফরের গুরুত্ব নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়া এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একে অপরের সঙ্গে সাক্ষাতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। জেনারেল জাভেদ কামার বাজওয়া জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকে সৌদি উপ প্রতিরক্ষা মন্ত্রী এবং দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দুই মাস আগে শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব সফরে গিয়েছিলেন এবং তিনিও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান তার আর্থিক সমস্যা সমাধানের জন্য তেল সমৃদ্ধ আরব দেশ বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে $500 কোটি বেশি ঋণ নিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান এমন সময় রিয়াদ সফরে গেলেন যখন দেশটি চরম অর্থনৈতিক সংকটে ভুগছে এবং এই মুহূর্তে ইসলামাবাদের জন্য ব্যাপক মাত্রায় সৌদি সাহায্যের প্রয়োজন। গত এপ্রিলে যখন শাহবাজ শরিফ পাকিস্তানের পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অনাস্থা ভোট নিয়ে ক্ষমতায় আসেন, তখন থেকে তার সরকার বেশ কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যা ক্ষমতাসীন মুসলিম লীগ অন্তর্ভুক্ত শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভের জন্ম দিয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত তিন বছরে পাকিস্তানকে কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং দেশটির বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন খাতে এর নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ঋণের জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও কারো কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পায়নি অথবা তার প্রত্যাশিত ঋণের একটা ক্ষুদ্র অংশ পেতে সম্মত হয়েছে। অন্যদিকে রাজস্ব আয় ক্রমাগতভাবে হ্রাস এবং ব্যয়ের পরিধি বহুগুণে বেড়ে যাওয়ার কারণে পাকিস্তান বর্তমানে চরম বাজেট ঘাটতির মুখে পড়েছে, ফলে দেশটির সরকার খাদ্যসহ মৌলিক পণ্য আমদানির ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। মূলত বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পাকিস্তানের জন্য এই মুহূর্তে ব্যাপক আর্থিক সহায়তার প্রয়োজন এবং সেই লক্ষ্য পূরণের জন্যই পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল বাজওয়া সৌদি আরব সফর করেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 2007 সালে দায়ের হওয়া দুর্নীতি মামলার বৈধতা নিয়ে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে তারেক এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে। হাইকোর্টের রায় ও বিশ্লেষক প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 2007 সালের জরুরি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের হওয়া দুর্নীতি মামলার বৈধতা দিয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান পলাতক থাকায় তার রিটও গ্রহণযোগ্য নয়। আজ রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে বিচারিক আদালতে এ সংক্রান্ত মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। তিনি আরও জানান, যেহেতু তারেক রহমান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, তাই তার পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াতে পারবেন না। মামলার বিবরণে জানা যায়, 2007 সালের 26 সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে 4,81,53,561 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছর তারেক রহমান এবং তার স্ত্রী পৃথক রিট আবেদনে জরুরি আইন এবং এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন। সে আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন। দীর্ঘ কয়েক বছর পর রিট মামলাগুলো 19 এপ্রিল কার্যতালিকায় আসে। একই মামলার বৈধতা নিয়ে আরেকটি ফৌজদারি আবেদন করেছিলেন ডাক্তার জোবাইদা। ওই আবেদনের প্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে 2017 সালের 12 এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দেন। একই সঙ্গে জোবাইদা রহমানকে 8 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন জোবেদা রহমান, যা গত 13 এপ্রিল খারিজ করে দেন আপিল বিভাগ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে আসমাউল হোসনা।
আসমাউল হোসনা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 85তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত আরও এক নাম রাশিদ। পবিত্র কোরআনে এই নাম ও এই নামের উপজাত নানা নাম বহুবার এসেছে। রাশিদ শব্দের আভিধানিক অর্থ সুপথ প্রাপ্ত, সতর্ক, বিচক্ষণ, অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি সম্পন্ন, জ্ঞানী ইত্যাদি। আর ইসলামী পারিভাষিক অর্থে রাশিদ হলেন তিনি যিনি তার সব কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত সুপরিকল্পিতভাবে, কৌশল বা প্রজ্ঞা সহকারে ও এমন নিখুঁতভাবে সম্পন্ন করেন যে তাতে কোনো ত্রুটি, ঘাটতি বা ক্ষয় ও কমতি থাকে না। মহান আল্লাহ রাশিদ বলে তিনি সবকিছুর জ্ঞান রাখেন ও সবকিছুর উপর কর্তৃত্ব রাখেন। মহান আল্লাহ সঠিক পথ দেখানোর একমাত্র দিশারি। তিনি সঠিক পথকে সর্বোত্তম উপায়ে প্রদর্শন করেন, যাতে বান্দারা কঠিন নানা সংকটের মধ্যে থেকেও বিচ্যুতি ও অজ্ঞতার শিকার না হন। সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখিত শব্দ রুশদ বা সঠিক পথ বিচ্যুতি বা গাঁয়ের বিপরীত শব্দ হিসেবে বিবেচিত। বান্দাদেরকে সুপথ বা পরিপক্কতা উন্নতি ও অগ্রগতির পথ তথা সরল পথে পরিচালনার জন্য মহান আল্লাহ রাশিদ হিসেবে ভূমিকা রাখেন বলে ওই আয়াতে তিনি বলেছেন। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহি থেকে পৃথক হয়ে গেছে।
সূরা জিনের প্রথম ও দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ পবিত্র কোরআন সম্পর্কে একদল জিনের স্বীকারোক্তি তুলে ধরেছেন, যেখানে তারা কোরআনের বাণীর প্রভাব তুলে ধরতে গিয়ে বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শুনেছি যা সৎপথ বা রোশদের পথ দেখায় মানুষকে। অন্য কথায়, মহান আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে মানুষকে পথ দেখান বলে তিনি সুপথের ও পূর্ণতার পথের শ্রেষ্ঠ প্রদর্শক। আর এজন্যই মুমিন বান্দা ও খোদা পিয়াসী মানুষ আল্লাহর কাছে রোশদ বা হেদায়াত চান। ফেরাউনের দলবলের এক ব্যক্তি মুমিন বা বিশ্বাসী ছিলেন। তিনি তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, আমার অনুসরণ করো যাতে তোমাদেরকে সঠিক পথ বা সাবিল আর রোশদ দেখাতে পারি।
পৃথিবীতে মানুষ পূর্ণতার পথে এগিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। তাই প্রকৃত পরিপক্কতা হচ্ছে আধ্যাত্মিক পরিপক্কতা তথা ইমান ও নৈতিক অবস্থানের পূর্ণতা। মানুষকে স্বেচ্ছায় এই পথের নানা পর্যায়ে অতিক্রম করতে হয়। দৈহিক দিক থেকে সব মানুষেরই বিকাশ একই ধরনের, কিন্তু আত্মিক দিক থেকে মানুষের অবস্থার হেরফের হয় ইমান ও খোদাভীতির মাত্রায় ভিন্নতার কারণে। মানুষ যদি তার বুদ্ধি, বিবেক ও চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে ভুল ও সঠিক পথের মধ্যে সঠিক পথটি বেছে নিতে সক্ষম হয়, তাহলে সে প্রকৃত পরিপক্কতা অর্জনের ক্ষমতা অর্জন করল। কোনো চাপ বা জোর জবরদস্তির মাধ্যমে এই পথ পাওয়া যায় না বা এই গুণ অর্জন করা যায় না। আসলে এই গুণ হচ্ছে সব সুযোগ সুবিধা ও পুঁজিকে কাজে লাগানোর জন্য যথেষ্ট বিচক্ষণতা ও যোগ্যতা অর্জন করা, যাতে সব ধরনের ভুল পথ ও বিচ্যুতিকে এড়ানো সম্ভব হয়।
মানুষের মধ্যে যারা আদর্শ রাশিদ, তাদের অন্যতম দৃষ্টান্ত হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি তার নিখুঁত যুক্তির মাধ্যমে মিথ্যা প্রভুগুলোর প্রভুত্বকে অসার বলে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন কাফির মুশরিকদের সঙ্গে সংলাপে। আর মহান আল্লাহ তাঁকে এসব বিষয়ে সচেতনতা ও পরিপক্কতার জ্ঞান দান করেছিলেন বলে কোরআনে উল্লেখ করেছেন। সূরা আনআমের 83 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, এটি ছিল আমার যুক্তি যা আমি ইব্রাহিমকে তাঁর সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি, আমার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞানী। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সঠিক মহান আল্লাহর সহায়তায় সঠিক পথের সন্ধান পেয়েছিলেন বলে সূরা আনআমের 79 নম্বর আয়াতে তাঁর এই বক্তব্য এসেছে, আমি একমুখী হয়ে স্বীয় আনন ওই সত্তার দিকে করেছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরিক নই।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়ত লাভের পর ইমামত পেয়েছিলেন, আল্লাহর দিকে অগ্রযাত্রার যোগ্যতা তথা পরিপক্কতা পেয়েছিলেন বলেই তিনি রাশিদ হিসেবে মানুষকেও সুপথ দেখাতেন। অন্যদিকে পবিত্র কোরআনে আল্লাহ এটাও উল্লেখ করেছেন যে ফেরাউনের অনুসারীরা মহান আল্লাহ ও মুসার নির্দেশিত সঠিক ও সুস্পষ্ট সুপথের বিপরীতে ফেরাউনের নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ওই পথ সুপথ বা মুক্তির পথ ও পরিপক্কতা বা অগ্রগতির পথ ছিল না। মহান আল্লাহ বলেছেন, আর আমি মুসা আলাইহিস সালামকে প্রেরণ করি আমার নির্দেশনাদি ও সুস্পষ্ট সনদ সহ ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে, তবুও তারা ফেরাউনের হুকুমে চলতে থাকে, অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না। আমাদেরও উচিত এমন কারো কথার অনুসরণ করা যিনি পরিপূর্ণতা বা রুশদ এর অধিকারী।
যারা মহান আল্লাহর রাশিদ নাম সম্পর্কে সচেতন, তারা সব অবস্থায় পবিত্র কোরআন ও মহানবী দেখানো পথের আলোকে নিজেদের সব কাজ ও পরিকল্পনাকে বিন্যস্ত করেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের কাছ থেকেই পথ নির্দেশনা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। উল্লেখ্য, হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের অনেক উপাধির মধ্যে একটি উপাধি ছিল রাশিদ। তিনি ছিলেন হেদায়াতের প্রদীপ ও বেহেশতি যুবকদের অন্যতম সর্দার। তিনি মানবতাকে অজ্ঞতা ও বিভ্রান্তি থেকে মুক্তি দিতে চেয়েছিলেন এবং ইসলামের সঠিক পথ তুলে ধরেছেন, আর এই লক্ষ্যে তিনি সবকিছু বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করেছিলেন। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমাউল হুসনা অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও এ অনুষ্ঠানের আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 26 জুন রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পদ্মা সেতুতে যানবাহন থামানো ও ছবি তোলায় নিষেধাজ্ঞা, মানব জমিন। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র, কমিশন গঠন প্রশ্নে রুল শুনানি কাল, যুগান্তর। সারাদেশে বেআইনি হত্যার হিড়িক পড়েছে, অভিযোগ ফখরুলের বাংলাদেশ প্রতিদিন। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে তৈরি হতে বললেন প্রধানমন্ত্রী। প্রথম আলো, তারেক জুবাইদা পলাতক, মামলা চলতে বাধা নেই, হাইকোর্ট কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, অসম থেকে ফের গুজরাট, বিজেপি নেতার সঙ্গে বৈঠক শিন্ডের আজকাল। ত্রিপুরা উপনির্বাচন বিজেপি 3 আসনে জয়ী, কংগ্রেস জিতল 1টি। তৃণমূলের বিপর্যয়, আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে তৈরি হতে বললেন প্রধানমন্ত্রী। প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, নতুন প্রজন্মকে বিজ্ঞান প্রযুক্তি গবেষণালব্ধ জ্ঞানে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে নেতৃত্বদানে প্রস্তুত হওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের সোনার ছেলেমেয়েরা, তোমরা তৈরি হও ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে। সর্বক্ষেত্রেই তোমরা তোমাদের মেধার বিকাশ ঘটাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। শেখ হাসিনা বলেন, আজকের শিশুরা ভবিষ্যতে এদেশের কর্ণধার হবে, তারাই তো আমার মতো প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, শিক্ষক হবে, বড় কর্মকর্তা হবে, প্রশাসন সাংবাদিকতা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশের উন্নতি করবে, কাজেই সেভাবে তারা তৈরি হোক। পদ্মা সেতুর উপর যানবাহন থামানো, হেঁটে চলাচল ও ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মানব জমিনে প্রকাশিত এ খবরটিতে বলা হয়েছে, আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর উপর যানবাহন থামানো নিষেধ। সকল নাগরিককে পদ্মা সেতু পারাপারের জন্য সরকার নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। সর্বসাধারণকে টোল প্রদান করে সেতু পার হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া পদ্মা সেতুর উপর সকল ধরনের যানবাহন থামানো, হেঁটে চলাচল করা ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। এদিকে যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র, কমিশন গঠন প্রশ্নে রুল শুনানি কাল। এ খবরে বলা হয়েছে, পদ্মা সেতু নির্মাণের চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকুন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন ঠিক করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেম আমিনউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পদ্মা সেতু নিয়ে জারি করা রুলের বিষয়টি আদালতে উপস্থাপন করার পর তা শুনানির জন্য সোমবার নির্ধারণ করেন হাইকোর্ট। আশা করি নির্ধারিত ও ধার্য দিনে এ বিষয়টি শুনানি অনুষ্ঠিত হবে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে পলাতক আখ্যা দিয়ে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পলাতক থাকায় তাদের পক্ষে এ মামলায় কোনো আইনজীবী লড়তে পারবেন না। মামলাটি পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দিতে হলে তারেক জোবাইদাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এ খবরটি কালের কণ্ঠে পরিবেশিত হয়েছে। আজ রোববার মামলাটির বৈধতা নিয়ে তারেক জোবাইদার তিনটি রিটে দেয়া রুল খারিজ করে এ রায় দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। সারাদেশে বেআইনি হত্যার হিড়িক পড়েছে, অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন অভিযানের নামে সারাদেশে বেআইনি হত্যার হিড়িক পড়ে গেছে, আর এসব অভিযানে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। গুম ও বিচার বহির্ভূত হত্যাই হচ্ছে শাসক গোষ্ঠীর প্রধান অস্ত্র। জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বলেন, যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈর শাসক ও নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা নির্যাতিত হয়েছে এবং এখনো হচ্ছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গেল গেরুয়া ঝড়। চারটি আসনে তিনটিতেই জিতল বিজেপি, একটি আসনে জিতে দু নম্বরে থাকল কংগ্রেস। বস্তুত বামফ্রন্টের চেয়েও ভালো ফল করেছে হাত শিবির, তবে সবচেয়ে খারাপ ফল হয়েছে তৃণমূলের। ত্রিপুরাকে পাখির চোখ করা ঘাসফুলের সব আসনেই জামানত জব্দ হয়েছে। খবরটি আনন্দবাজার পত্রিকায় পরিবেশিত হয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ত্রিপুরার উপনির্বাচন নিয়ে তৃণমূলে অনেক আশা তৈরি হলেও শূন্য হাতে ফিরতে হল। চারটি আসন মিলিয়ে 4,249 ভোট পেয়েছে বাংলা শাসক দল, তবে এই ফলকে সেভাবে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, অল্প সময় অল্প সামর্থ্য নিয়ে আমরা লড়াই করেছিলাম, তার সঙ্গে ব্যাপক সন্ত্রাসের মুখোমুখি হতে হয়েছে, এটা যে উপনির্বাচন সেটাও মাথায় রাখতে হবে। তবে ফল যেমনই হোক, ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কথা অস্বীকার করা যাবে না। অসম থেকে ফের গুজরাট, বিজেপি নেতার সঙ্গে বৈঠক শিন্ডের। আজকালের খবরে লেখা হয়েছে, মহারাষ্ট্র ছেড়ে উঠেছিলেন গুজরাটে, সেখান থেকে অসমে গিয়েছেন শিবসেনার বিদ্রোহী নেতা। গত কয়েকদিনে সেখানেই রয়েছেন তারা, তবে ইতোমধ্যেই দেশের রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে যে ঘটনা তা হল বিদ্রোহী শিবসেনা নেতার ফের গুজরাট গমন। শনিবার মাঝরাতে আচমকা অসম থেকে গুজরাট যান একনাথ শিন্ডে। ভাদোদরাই গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে সাক্ষাৎ করেন শিন্ডে। একনাথ দেবেন্দ্রের এই বৈঠক যে এই পরিস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ সেকথা স্বীকার করছে সব রাজনৈতিক মহলে। শিন্ডের শিবির গত কয়েকদিন ধরেই নিজেদের বক্তব্য সামনে এনেছে। তারা বারবার বলেছেন, বিদ্রোহী শিবির চায় শিবসেনা, কংগ্রেস এবং এনসিপির হাত ছেড়ে ফের বিজেপির সঙ্গে জোটবদ্ধ হোক। শিন্ডের শিবির থেকে সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেয়া হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইসলামী ইরানে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে আদর্শ পরিবার।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। এ ধারাবাহিকের একুশতম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। ইরানে ইসলামী বিপ্লবের পরে পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দেয়া হচ্ছে নৈতিকতা, সংস্কৃতি ও সামাজিক শক্তির কেন্দ্র হিসেবে। পরিবারকে ঘিরে আধ্যাত্মিকতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানোর উপর গুরুত্ব দিয়ে গেছেন এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিশেষ করে ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি, এবং এখন এ বিষয়ে গুরুত্ব দিয়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। এ বিষয়গুলো স্বামী স্ত্রীর সম্পর্ককে করে অনেক বেশি গভীর ও অর্থবহ। সমাজে খোদাভীতি ও ইমানের আলোকে নৈতিকতার বিকাশ ঘটিয়ে সব ধরনের অনাচারের উপাদানগুলোর বিরুদ্ধে সংগ্রামের জন্য পরিবারগুলোকে সুসংহত ও রক্ষা করার বিষয়টি ইরানের সংবিধানেও গুরুত্ব পেয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বলতেন, মানবিকতা ও ইনসানিয়াতের দিক থেকে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে তাদের নিজস্ব বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। মানুষ হিসেবে তারা সমান হওয়া সত্ত্বেও শারীরিক ও মানসিক দিক থেকে নারী ও পুরুষের মধ্যে রয়েছে পার্থক্য। এই পার্থক্যগুলো এমনই যে তারা যদি পরস্পরের পাশে থাকেন তাহলে তারা একে অপরের পরিপূরক হন এবং তাদের বন্ধন বয়ে আনে এক পরিপূর্ণ পরিবার।
মরহুম ইমাম খোমেনির দৃষ্টিতে পরিবার গঠনের উদ্দেশ্য হল স্বামী ও স্ত্রীর প্রশান্তি অর্জন এবং সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এক নিরাপদ কেন্দ্র গঠন করার পাশাপাশি দায়িত্বশীলতার আলোকে মাতৃত্বের মহতী মর্যাদা প্রতিষ্ঠা করা, যা ইসলামী সমাজের অন্যতম কেন্দ্রীয় বিষয়। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি মনে করতেন, পরিবার হচ্ছে মানুষ গড়ার ও নানা গুণ অর্জনের শ্রেষ্ঠ শিক্ষালয় এবং পরিবারই হচ্ছে আধ্যাত্মিক উন্নতি ও অগ্রগতির মাধ্যম। আত্মগঠন ও আত্মিক পরিশুদ্ধির কাজে পরিবারের ভূমিকা হচ্ছে প্রধান যন্ত্রের মতো। ইমাম খোমেনির মতে স্ত্রী বা মাতা পরিবার নামক শিক্ষালয়ের প্রধান ও প্রথম শিক্ষক। তারাই সন্তানের জন্য সৌভাগ্যের প্রাথমিক ভিত করে দেন, তাই সংসারের কর্তৃ বা গৃহিণীকে বিশেষভাবে সম্মান দেওয়া উচিত এবং তার এই পেশা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা, যাকে প্রায়ই খুব কম গুরুত্ব দেওয়া হয়। ইমাম খোমেনির কন্যা ফরিদা মুস্তাফাভি বলেছেন, ইমাম খোমেনির নাতি নাতনিরা সবাই শৈশবে হইচই করত। ওদের চপলতার ব্যাপারে আমি বাবার কাছে অভিযোগ করলে তিনি বলতেন, হুসাইনের দুষ্টুমিগুলো সহ্য করার কারণে তুমি যে ব্যাপক সওয়াব অর্জন করছো, আমি আমার সব ইবাদতের সওয়াব দিয়ে হলেও তা অর্জন করতে প্রস্তুত রয়েছি।
পবিত্র কোরআনেও পরিবার বলতে যে পরিবেশের চিত্র ফুটে ওঠে তা হল দয়া, সহানুভূতি ও সহমর্মিতার কেন্দ্রস্থল হল পরিবার। প্রশান্তির এই কেন্দ্রস্থল নানা মন্দ স্বভাব দূর করা ও নানা দুশ্চিন্তা দূর করারও কেন্দ্র হওয়া উচিত, যাতে সেখানে খোদাই রহমত নেমে আসার পথ প্রশস্ত হয়। মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মায়ের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হতে নিজের সন্তানদের উপদেশ দিতেন। তিনি এ প্রসঙ্গে কোনো এক সন্তানকে উদ্দেশ্য করে লিখেছেন, সব মাই আদর্শ মা, তবুও তাদের কেউ কেউ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আমি আমার দীর্ঘ জীবনে তোমাদের সম্মানিত মায়ের মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখেছি। এ ব্যাপারে আমার অনেক স্মৃতি মনে পড়ে, সেই সব রাতের ও দিনের যখন তিনি সেই দিন ও রাতগুলো নিজের শিশুদের নিয়ে কাটিয়েছেন। এখন আমি তোমাকে ও আমার অন্য সন্তানদের ওসিয়ত করছি যে তোমরা তার সেবায় সচেষ্ট থাকবে এবং আমার মৃত্যুর পর তোমরা তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে, যেমনিভাবে তাকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট দেখছি আমার জীবদ্দশায়। আমার মৃত্যুর পর তোমরা তার সেবায় থাকবে বেশি নিয়োজিত।
পারিবারিক মূল্যবোধের একটি মহতি দিক হল পারিবারিক সদস্যদের মধ্যে পরস্পরের প্রতি ত্যাগ তিতিক্ষা। এ বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়ায় এবং পরিবারের ভিত্তিগুলোকে রক্ষায় সহায়তা করে। পারিবারিক মহতি গুণগুলোর বিকাশ পরিবারের ও সমাজের জন্য বয়ে আনে সুস্থতা, আন্তরিকতা, প্রফুল্লতা, সততা ও পবিত্রতা। সন্তানদের সুস্থ নৈতিক পরিবেশের মধ্যে সুশিক্ষিত করা খুবই গুরুত্বপূর্ণ। ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই এই বিষয়গুলোর দিকে খুব লক্ষ্য রাখতেন। তিনি কোনো অবস্থাতেই ঘর ও পরিবারের ব্যাপারে উদাসীন থাকতেন না, যদিও রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ অনেক কাজে তিনি ব্যস্ত থাকতেন। শতব্যস্ততা সত্ত্বেও তিনি পরিবারের সদস্যদের কাছে চিঠি লিখতেন। চিঠিতে নিজের কাজকর্মের বিবরণ দিতেন ও পরিবারের সদস্যদের কার কি অবস্থা সেসব খবরও নিতেন। ইমাম খমিনি একজন বড় ইসলামী আইনবিদ ও সংগ্রামী ধর্মীয় রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও দাম্পত্য জীবনেও ছিলেন সফল। তিনি স্ত্রীর প্রতি ছিলেন বেশ শ্রদ্ধাশীল, আমানতদার ও অনুরাগী। তিনি পবিত্র হজের সফরে যাওয়ার সময় পথিমধ্যে স্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত অনুরাগপূর্ণ চিঠি লিখেছিলেন। ইমাম লিখেছিলেন,
আল্লাহর কসম, তোমার জন্য নিজেকে উৎসর্গ করব ও সৎকা হব। এই যে সময়টুকু আমি আমার প্রিয়তম চোখের আলো ও হৃদয়ের শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, এই সময়ে তোমাকে স্মরণে রেখেছি। তোমার সুন্দর চেহারা আমার হৃদয়ের আয়নাতে হয়ে আছে অঙ্কিত। প্রিয়তমা, আশা করছি আল্লাহ তোমাকে সুস্থতার মধ্যে ও আনন্দের মধ্যে নিজের আশ্রয়ে রেখে হেফাজত করবেন। আমার অবস্থা এমন যে যত কঠোরতায় আসুক না কেন তা কেটে যাবে। অবশ্য মহান আল্লাহর প্রশংসা করছি এজন্য যে এ পর্যন্ত যা কিছু ঘটেছে তা সুখময় ছিল। এখন আমি সুন্দর শহর বৈরুতে আছি। সত্যিই তোমার অভাব অনুভব করছি দারুণভাবে। শুধু দেখার জন্য এই শহরে ও সাগরে খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, এমন সব সুন্দর দৃশ্যপট। অথচ শত দুঃখের বিষয় যে প্রিয়তমা প্রেয়সী আমার সঙ্গে নেই। তোমার আয়ু ও সম্মান অফুরন্ত হোক, তোমার জন্য উৎসর্গ প্রাণ রুহুল্লাহ। সত্যি ইমাম খমিনের চিঠির এমন শ্রদ্ধাপূর্ণ আন্তরিকতাপূর্ণ ভাষা সবার জন্য অনুসরণীয়।
ভালো স্ত্রী বা স্বামী তথা জীবনসঙ্গী আল্লাহর অত্যন্ত বড় অনুগ্রহ। অথচ অনেকে খুব ভালো স্ত্রী পেয়েও জীবনের শেষ পর্যন্ত তা বুঝতে পারে না। ইরানের সর্বোচ্চ নেতা এ প্রসঙ্গে বলেছেন, ভালো জীবনসঙ্গী পেয়ে হে আল্লাহ তোমার প্রতি কৃতজ্ঞ। একথা বলা বা কৃতজ্ঞতার সিজদা দেওয়াই যথেষ্ট নয়, বরং প্রকৃত কৃতজ্ঞতা হল এই নিয়ামতের গুরুত্বকে বোঝা। এই নিয়ামত যে আল্লাহই তাকে দিয়েছেন তা মনে রেখে আল্লাহর পছন্দনীয় পন্থায় তাকে ব্যবহার করা ও তার সঙ্গে আচরণ করাটাই হল আসল কৃতজ্ঞতা। সহধর্মী বা সহধর্মিনী মানুষের জন্য বয়ে আনে শান্তি, সুরক্ষা ও অনুরাগ। তাই খোদাই এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। তাই স্ত্রী বা স্বামীর সঙ্গে সদাচার, সহৃদয় ও আন্তরিক ব্যবহার জরুরি। শ্রোতা ভাই বোনেরা, সবার সুখী জীবন কামনা করে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি বলেছেন, বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কৌশলগত অস্ত্র মজুদ রয়েছে। ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেল আজ এ খবর দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শীঘ্রই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র 500 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজমি আজ ইরান সফরে এসেছেন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও কর্মকর্তা। তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরাকি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। ইরাক হচ্ছে ইরানের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ। দুই দেশের মানুষের ধর্মীয় ও মাজহাবগত অভিন্নতা এই ঘনিষ্ঠতার একটা বড় কারণ। ইরাকের প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে নানা বিষয়ে মত বিনিময় হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, তার দেশ পরমাণু ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে একটি শক্তিশালী, টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি চায়। তিনি শনিবার বিকেলে তেহরান সফররত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে বৈঠকে তার দেশের এই অবস্থান ঘোষণা করেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা থেকে সরে আসবে না ইরান, প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির ঘোষণা। তেহরান ইইউ কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, শীঘ্রই ভিয়েনা সংলাপে ফিরতে পারে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, গ্রামের বসতবাড়ির পানি না কমায় ঘরে ফিরতে পারছে না দুর্গতরা, অবস্থান করতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। এবং ভারতের গুজরাট দাঙ্গার একটি হত্যা মামলায় নরেন্দ্র মোদী নির্দোষ ঘোষিত হওয়ার পর মামলার অন্যতম বাদী গ্রেফতার, মুক্তির দাবি জানাল সিপিআইএম। শ্রোতা বন্ধুরা ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.